অতীত কথা বলে, পুরানো সেই দিনের কথা খোলা কি যায়? না, যায় না। তাই আসুন না একবার পিছনে ফিরে তাকাই। কয়েকটি বছর কেটে গেছে, কয়েকটি দশক কেটে গেছে অনেকের। অনেকে চলে গেছেন, অনেকে সঙ্গে রয়েছেন, নতুন এসেছেন অনেকে। প্রবীণ আর নবীনের এই মেলা, আজকে সেই স্মৃতিচারণ করি। আসুন সরকার কবিরুদ্দিনের কাছ থেকেই শোনা যাক, কাকে মনে পড়ছে, কার সঙ্গে কথা বলছি, কারা রয়েছেন, কারা চলে গেলেন।
বিগত কয়েক দশকে এখানে ভয়েস অফ আমেরিকার এই সম্প্রচার কেন্দ্রে ওয়াশিংটনে অনেক গুণীজন কাজ করেছেন, তারপর অবসর নিয়ে চলে গিয়েছেন অন্য কোথাও। অনেকে ইতিমধ্যে প্রয়াতও হয়েছেন। আমরা এখানে এখনও যারা কাজ করছি তারা কেউই, যারা চলে গিয়েছেন, ভুলিনি তাঁদের। বাংলা বিভাগের এই বর্ষপূর্তিতে আমরা স্মরণ করছি তাঁদেরকে, স্মরণ করছি পরম শ্রদ্ধা ভরে, ভালোবাসার আদরে। কাফি খান, কাফি ভাই, গ্রেট কাফি ভাই, কেমন আছেন? না, নিশ্চয়ই ভালো থাকবেন,
ভালো আছি।
কত মানে
87 বছর হয়ে গেল, তারপরেও যতটা ভালো থাকা উচিত তার থেকেও ভালো আছি।
না, কেউ শ্রোতারা তো মনে করে না যে আপনার 87 বছর বয়স হয়েছে।
বলো
তো, এই তো সেদিন পর্যন্ত দাপিয়ে ব্রডকাস্টিং করেছেন, এখনো করতে পারেন তাই না? এখনো কবিতা পড়েন, আবৃত্তি করেন?
মাঝে মধ্যে দু এক জায়গা থেকে আমার ভক্তরা বলেন যে ভাই কবিতা পাঠ করেন একটা।
জি,
তো আমি এখন এই ভাঙা গলা নিয়ে ছেড়ে দিই দু একটা কবিতা আর কি।
না না, ছেড়ে দেন না, খুবই চমৎকার আবৃত্তি করেন আপনি। আপনিও জানেন, আমরাও জানি, শ্রোতারাও জানেন।
তো করতাম, এখন আর অতটা পারি না, তো বুঝতেই পারো।
জি, আর এমনিতে কেমন চলছে, কেমন চলছে জীবন?
ও, জীবন ভালো চলছে, খাই দা ঘুমাই। আমার গিন্নিকে কিচেনে কিছু মাঝে মাঝে সাহায্য করি।
অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
হ্যাঁ, তোমরা ভালো থাকো, এবং তোমাদের এই সেই পুরনো গৌরপোজ্জ্বল যে ঐতিহ্যটা আছে, সেই ঐতিহ্যটাকে ধরে নিয়ে আরো এগিয়ে চলো।
জি,
এই প্রত্যাশা রইল, এবং শ্রোতা বন্ধুদের জন্য, সবার জন্যই আমার শুভেচ্ছা।
ধন্যবাদ কাজী ভাই, আসসালামু
আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।
দিলারা, আপনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন বেশ কিছুদিন হলো, আমরা খুব মিস করি আপনাকে, কেমন আছেন?
আমি মিস করি ভয়েস অফ আমেরিকার বাংলা সার্ভিস, সকলকে মিস করি, বিশেষ করে আপনি, রোকেয়া, এদেরকে খুবই মিস করি।
কেমন আছেন, কি করছেন?
আছি মোটামুটি ভালোই বলতে হবে, মাঝখানে একটু অসুস্থ হয়েছিলাম, ঠান্ডা লেগে একটু নিউমোনিয়ার মতো হয়ে গিয়েছিল, বাট নাও আই এম ওকে।
কি করছেন?
আমি তো আগে তো রেগুলার যেতাম লিখতে, এখন আর বাইরে যেতে অত পারি না ঠান্ডার মধ্যে। But I have started writing my memoir in English.
বাহ, চমৎকার।
হ্যাঁ,
আমি আপনাকে একবার বলেছিলাম রেডিওকে নিয়ে লিখতে, রেডিওতে যাদের সঙ্গে কাজ করেছেন, যাদেরকে দেখেছেন।
ও হ্যাঁ, আমি বোধহয় একটা লেখা রোকেয়াকে দিয়েছিলাম, সেই সময় বলে একটা ছোট লেখা। এতে অনেক রেডিওর কথা ছিল, আমি কিভাবে রেডিওতে জয়েন করলাম এবং রেডিওর ঘটনাগুলো ওখানে। মোজাম্মেল ছিলেন যে ডিউটি অফিসার, ওনার কথা আছে।
হ্যাঁ, এ তো ইতিহাস।
হ্যাঁ,
তো আপনি লিখবেন আরো অনেক 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 লিখবেন, আপনার অনেক কবিতা পাবো আমরা, সেসব কবিতা আমরা পড়বো আপনার কবিতা। আপনি জানেন আমার খুব ভালো লাগে, আমি অনেক জায়গায় আপনার কবিতা পাঠ করি। দিলারা, আপনার সঙ্গে কথা বলছি, কথা বললাম ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগে বর্ষপূর্তি উপলক্ষে।
সবার জন্য শুভেচ্ছা, স্পেশালি আপনি আর রোকেয়ার কথা আমার খুবই মনে হয়। আর
ইউ আর ভেরি কাইন্ড,
মাঝে মাঝে কথা বলি।
চমৎকার, চমৎকার, ভালো থাকবেন।
হ্যাঁ, ভালো থাকবো, এবং আপনাদের ভালো কামনা করছি।
ধন্যবাদ,
আর বাংলা সার্ভিসের শুভেচ্ছা।
ধন্যবাদ। ইকবাল বাহার চৌধুরী, আপনি তো এই মুহূর্তে ঢাকায় রয়েছেন, কি করছেন ঢাকায়?
এখানে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, সবার সঙ্গে
দেখা করা, গল্প গুজব করা, কিছু সময় কাটানো।
আপনি তো বিভিন্ন সময় ঢাকা বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করার জন্য গিয়েছেন, যেমন প্রামাণ্য ছবি রোকেয়া সাখাওয়াত হোসেনের ওপরে একটা ছবি বানানোর জন্য, তো এবার সেরকম কিছু করছেন?
হ্যাঁ, আমি দুটো তথ্যচিত্র করেছি, ডকুমেন্টারি ফিল্ম, একটা বেগম রোকেয়ার ওপরে, একটা আমার মা আনোয়ারা বাহার ছবির উপরে। এবারে আমি আরেকটা ছবি নিয়ে কাজ করার চেষ্টা করছি, সেটা মুক্তিযুদ্ধ সম্পর্কিত, দেখা যাক, চেষ্টা করছি যদি করা যায়।
তো আপনি আমাদের সঙ্গে কথা বললেন, শ্রোতারা আপনার কণ্ঠ শুনলেন অনেকদিন পর আবার ভয়েস অফ আমেরিকা রেডিও থেকে, ভালো থাকবেন।
আপনিও ভালো থাকবেন।
মাসুমা খাতুন, অনেকদিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে টেলিফোনে, যদিও এক জায়গাতে থাকি আমরা, তারপরেও দেখা সাক্ষাৎ বড় একটা হয় না, আপনাকে মিস করি আমরা খুব।
আমিও আপনাদের মিস করি, কিন্তু কথা হলো যে প্রথমেই আমি আপনাদের সবাইকে নববর্ষ এবং বাংলা বিভাগের বার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি যাদের ধরুন প্রায় 38 বছর ধরে সম্বোধন করতাম সাগরপাড়ের বন্ধু বলে, সেই শ্রোতাদের অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, শুভকামনা জানাচ্ছি। এবং আমার মনে হয় যে ভয়েস অফ আমেরিকাকে খুব ভালোবাসত বাংলাদেশের মানুষ।
অবশ্যই মাসুমা খাতুন, আপনি ওই যে বললেন সাগরপাড়ের বন্ধুরা, তারাও আপনাকে অনেক অনেক মিস করেন নিশ্চয় জানবেন, অনেক অনেক ভালো থাকবেন।
তাদের সঙ্গে কিন্তু আমার একটা অন্তরের যোগাযোগ চিরকাল থেকে যাবে, যতদিন বেঁচে থাকবো। আমি বিদায় নেবার দিন বলেছিলাম যে বিনি সুতার মালা গেঁথেছিলাম, সেই বিনি সুতার আমার সাগরপাড়ির বন্ধুদের সঙ্গে, সেই বিনি সুতার মালা গলায় পরেই আমি বিদায় নিয়েছি।
ভালো থাকবেন, অনেক অনেক
অনেক অনেক ধন্যবাদ আমাকে মনে করার জন্য।
জিয়াউর রহমান, জিয়া ভাই কেমন আছেন, অনেকদিন পরে কথা হচ্ছে।
ভালো আছি কবির, চলছে আর কি। তো আমি তো জানেন ভয়েস অফ আমেরিকা থেকে অবসর নিয়েছি 2011 সালের মার্চ মাসে, তারপর থেকে সময় কাটাচ্ছি লেখালেখি করে, লিখছি প্রধানত ঢাকার পত্রপত্রিকায় এবং নিউ ইয়র্কের একটি সাপ্তাহিক কাগজে। এছাড়া ঢাকার দুজন বিশিষ্ট প্রকাশক আমার দীর্ঘ 60 বছরের সাংবাদিক জীবন নিয়ে একটি আত্মচরিত লেখার অনুরোধ জানিয়েছিলেন বেশ কিছুকাল আগে। তো শারীরিক অসুস্থতার কারণে এতদিন তা সম্ভব হয়ে ওঠেনি, সম্প্রতি তাতে হাত দিয়েছি। আর এই লেখালেখি ছাড়াও বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প গুজব করে আড্ডা জমিয়ে সময় কাটে, আমরা একসঙ্গে কাজ করেছি, এটা আমি খুব আপনাদের এই সঙ্গ আমি খুব মিস করি।
জিয়া ভাই, আপনি যেমন বললেন আপনি মিস করেন, শ্রোতারাও আপনাকে মিস করেন, বাংলা সার্ভিসও আপনাকে মিস করেন, আপনাদের মিস করেন নিশ্চিত জানবেন। একসময় দারুণ জনপ্রিয় ছিলেন সুমন চট্টোপাধ্যায় নামে, আর এখন আরো অনেক অনেক বেশি জনপ্রিয় কবির সুমন নামে। সুমন কেমন আছেন, কি করছেন আজকাল?
নমস্কার, আমি ভালো আছি, ভালো আছি। আপনি আমায় কল করলেন, আমি কৃতজ্ঞ। এবং এই মুহূর্তে আমি বাড়িতেই আছি, বাড়িতেই বেশি থাকি, বাইরের সঙ্গে আমার যোগাযোগ একটু কম।
গান লিখছেন, গান গাইছেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণভাবে আমি সঙ্গীতে আছি। এই জায়গাটা কবির, বুঝলেন, একটা জিনিস আপনাকে একটু বলি যে বাংলা গান তো আমি রচনা করেই থাকি, করে চলেছি, তবে কম, কারণ পুনরাবৃত্তি করতে ইচ্ছে করে না। এত গান লেখা হয়ে গেছে, 800 উপরে গান তৈরি করেছি, আর পুনরাবৃত্তি হয়ে যায় পাশে। কিন্তু একটা বড় কাজ আমি করার চেষ্টা করছি, আমি জানি না কতদূর সফল হব। আমি গুরুদের তালিম পেয়েছিলাম এক সময় এবং চর্চাও রেখেছি খেয়ালের, খেয়াল রাগ সঙ্গীতের। আমি না বাংলা ভাষায়, আমাদের মাতৃভাষায় বাংলা ভাষায় খেয়াল গাওয়ার চেষ্টা করছি।
সুমন, অনেক দিন পরে আপনার সঙ্গে কথা হচ্ছে, দারুণ ভালো লাগছে
সত্যি অনেকদিন। এবং সবচেয়ে মজা লাগছে যে ভয়েস অফ আমেরিকা স্টুডিও থেকে আপনি কথা বলছেন এবং আমার এই কণ্ঠ কথাগুলো রেকর্ডিং হচ্ছে ভয়েস অফ আমেরিকা স্টুডিওতে ওয়াশিংটন ডিসিতে, যেখানে আমি নিজে একসময় চাকরি করেছিলাম, অনেক কিছু শিখেছি, অনেক পেয়েছি আপনাদের কাছ থেকে। আবির বন্ধুতা দিয়েছেন আপনি আমাকে, এবং সকলে আমাকে ভালোবাসা দিয়েছেন, কাছে টেনে নিয়েছেন, হয়তো কখনো আমি কারোর মনে একটু কষ্ট দিয়ে ফেলেছি, আমায় আশা করি তারা ক্ষমা করে দিয়েছেন। কিন্তু যে ভালোবাসা পেয়েছি তার কোনো তুলনা নেই, এবং যা শিখেছি তারও কোনো তুলনা নেই।
ভালো থাকবেন, দারুণ ভালো থাকবেন, অনেক শুভকামনা রইল। কামনাশীষ চক্রবর্তী, আশীষ কেমন আছেন? অনেকদিন পরে কথা হচ্ছে, দেশ ভ্রমণ করছেন?
সেটা তো আছেই। আর মানে আপনাদের এবারে 58তম বার্ষিকী ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সম্প্রসারণ, বেতার সম্প্রসারণের 58তম বার্ষিকী আমার তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি।
ধন্যবাদ।
আর এছাড়া ধরুন, আমি তো জানি আপনাদের প্রাক্তন সহকর্মী, আমার সকলের সঙ্গে কথাবার্তা বলতে হবে, সময় খুব অল্প, কাজে আমি খুব ছোট্ট করেই বলবো, অনেক রকম স্মৃতি মাথায় আসে, অনেক কথাই মনে হয়, নানান পরিস্থিতির মধ্যে আমরা কাজ করেছি, কিছু কিছু অসুবিধা, কিছু সুবিধা, কতগুলো ঐতিহাসিক ঘটনাবলীর সাক্ষ্য আমরা, সেই সব দিক থেকে চিন্তা করলে এটা একটা বিরাট কি বলবো মানে বিরাট স্মৃতিচারণ, সেটা তো আর এক দেড় মিনিটে সম্ভব হয় না। কাজেই আমি আর সেদিকে যাচ্ছি না, আমি আপনাদের সম্প্রসারণের আরো উন্নতি হোক, আপনারা এখন টেলিভিশন, তারপর ইন্টারনেট, শুধু আর রেডিওর মধ্যে সীমিত নন, সেটাও একটা বিরাট আনন্দের খবর, আপনাদের দায়িত্ব অনেক বেড়েছে, সেই সব দিক থেকে আমি আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সকলের উন্নতি কামনা করছি।
আপনাদের নয় আশিস, আমাদের, এই জন্যে যে আমরা এখনো মনে করি আপনি এই পরিবারেরই একজন সদস্য, আগেও ছিলেন, এখনো আছেন। তো ভালো থাকবেন, পরে আবার কথা হবে।
ধন্যবাদ।
ধন্যবাদ। দীপঙ্কর চক্রবর্তী সেই কবে চলে গিয়েছেন আমাদের ছেড়ে, একসঙ্গে কাজ করেছিলাম, কত ভালো লাগতো, অনেকদিন পরে আবার আপনার কণ্ঠ শুনছি, কেমন আছেন?
খুব ভালো আছি। আর এই যে বললেন না যে কতদিন চলে গিয়েছি অনেক দূরে আপনাদের ছেড়ে, সেটা কিন্তু আপনিও জানেন আমিও জানি যে আসলে তা নয়। মানে আমি সত্যিকারের হাজার হাজার মাইল দূরে এখন বসে আছি, ওয়াশিংটন ডিসি থেকে কলকাতায় চলে এসেছি ব্যক্তিগত কারণে, আমার পারিবারিক কারণে, কিন্তু সব সময় আমার মাথার মধ্যে, বুকের মধ্যে ভয়েস অফ আমেরিকা আর আমার প্রিয় কলিগেরা, আমার বন্ধুরা যাদের সঙ্গে এত বছর কাজ করেছি তারা সবাই আছেন, সবাইকে নিয়ে কিন্তু আমি এখন আছি। কাজে আপনারা কিন্তু আমার দূরে চলে যাননি, এবং এই যে যখনই আপনাদের মধ্যে কেউ কলকাতায় আসেন বা এমনকি ঢাকায় আসেন, খবর পাই, আপনারা আমার আমাদের খবর নেন, এই এত বছর পরে 1990 সালে আমরা ফিরে এসেছি ওখান থেকে, 1990 আর এখন 25 বছর কেটে গেল, হ্যাঁ কোয়ার্টার সেঞ্চুরি পার করে দিলাম, কিন্তু তবুও আপনারা কিন্তু আমার সঙ্গে রয়ে গিয়েছেন, আমার আমার একদম মানে খুব ঘনিষ্ঠ আত্মীয় বন্ধু বলতে আমরা এখনো আপনাদেরই মনে করি, এবং আপনাদের প্রত্যেকের সঙ্গে যে পারিবারিক সম্পর্ক একটা হয়ে গিয়েছিল, যেটা আমার মাঝে মাঝে একটু দুঃখ হয় যে ভয়েস অফ আমেরিকা এখন আর সেই পুরনো, সেই তিন দেশের সেতুবন্ধ, বাংলাদেশ, ভারত আর আমেরিকা, আপনারা আমার সঙ্গে রয়েছেন, আমার কাছে রয়েছেন। এই যে আপনি ফোন করে জিজ্ঞেস করলেন না অত দূর থেকে কেমন আছেন,
দীপঙ্কর
অনেক অনেক শুভেচ্ছা নেবেন আর ভালোবাসা।
দীপঙ্কর দারুণ ভালো লাগলো, অনেকদিন পর আপনার কণ্ঠ শুনলাম, অনেক অনেক ভালো থাকবেন, লোপাকেও শুভেচ্ছা বলবেন, পরে কথা হবে কোনো সময় আবার। অসীম চক্রবর্তী, অসীম কেমন আছেন, কি করছেন আজকাল?
ভালো ভালো আছি ভাই, আর করছি মানে আমি যেটা লেখালেখি করতাম তাই করছি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং লেকচারার হিসেবে ক্লাস নিচ্ছি, পড়াচ্ছি ছাত্র, আর আমার কতগুলো বই বেরোবে, জানুয়ারি সেকেন্ড উইকেই একটা বই বেরোবে, ইংরেজি বই, আরো তার বাংলা অনুবাদটাও বেরোবে, আনন্দই পাবলিশ করবে, এই লেখালেখি নিয়ে ব্যস্ততার মধ্যে আছি।
আর ভবিষ্যৎ কোনো পরিকল্পনা?
ভবিষ্যৎ পরিকল্পনা আর কি, অবসরের পর আর ভবিষ্যৎ পরিকল্পনা কিছু থাকে, সেটা হচ্ছে যে যেমন ভাবে আছি তেমন ভাবেই থাকতে চাই, মনে আনন্দ আছে, শরীর মোটামুটি এখন সুস্থ আছে, এভাবে যদি থেকে যেতে পারি যবে চলে যাবো চলে যাবো, আর কোনো পরিকল্পনা নেই। 2016 আপনাদের সবার পক্ষে মঙ্গলময় হোক।
হ্যাপি নিউ ইয়ার।
হ্যাপি নিউ ইয়ার।
আবদুল্লাহ ফারুক, জার্মান রেডিওতে কাজ করার সময় থেকেই আপনি জার্মানিতে আছেন, কোলনে থাকেন, কেমন আছেন, কি করছেন?
ভয়েস অব জার্মানির বাংলা বিভাগের দায়িত্ব শেষে অবসর নিয়েছি, ভালোই আছি। দিন কাটছে বই পড়ে, গান শুনে, বিভিন্ন দেশে বেরিয়ে এবং কিছু কিছু কাজ করে।
শ্রোতাদের মিস করেন ভয়েস অব আমেরিকার?
একটা ব্যাপার তো সত্যি যে শ্রোতাদের কিছু তো মিস করি, কেননা আমি বেতার জগতের মানুষ, সারা জীবন বেতারেই কাজ করেছি, ফলে বেতার শ্রোতাদের প্রতি একটা অন্য ধরনের টান অনুভব করেছি সব সময়। সে যখন ভয়েস অফ আমেরিকায় ছিলাম তখনও করেছি, ভয়েস অফ জার্মানিতে যখন ছিলাম তখনও করেছি, এবং এখনো মাঝে মাঝে দু একজন শ্রোতা ফেসবুকে যোগাযোগ করেন, শুভেচ্ছা পাঠান।
অনেকদিন পরে আপনার সঙ্গে কথা হলো, ভালো থাকবেন। কয়েকজনকে বারবার টেলিফোন করেও পাইনি আমরা, যেমন ইকবাল আহমেদ, নাজমা চৌধুরী, শামীম চৌধুরী, একটু মন খারাপ আমাদের সবার। এদেরকেও স্মরণ করছি আমরা, আমরা মনে করছি, মনে করেছি সকলকেই। এঁরা রয়েছেন আমাদের অন্তরে, রইবেন শ্রোতাদের স্মৃতিতে অম্লান হয়ে।
এবার ফিরে তাকাই এই ওয়াশিংটন স্টুডিওর ভিতরে, সহকর্মী কার কোন অনুষ্ঠান তুলে ধরছেন সেটাই দেখা যাক। শাগুফতা নাসরিন কুইন, সেলিম হোসেন, তাহিরা কিবরিয়া, আহসানুল হক, তাদের কোন কথা মনে পড়ছে?
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগে দীর্ঘদিন ধরে কাজ করছি, অনেকের সাক্ষাৎকার নিয়েছি বা গুরুত্বপূর্ণ কভারেজে গেছি, তাই কোনো একটা অনুষ্ঠান বেছে নেওয়া কঠিন। তবে 2010 সালে যুক্তরাষ্ট্র কংগ্রেসে প্রথম বাংলাদেশি আমেরিকান কংগ্রেসম্যান হ্যানসন ক্লার্কের নির্বাচনে অভিভূত হই। এখন তুলে ধরছি আমার তার সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্টের কিছু অংশ। মিশিগানের বাংলাদেশি আমেরিকান এবং দক্ষিণ এশীয় কমিউনিটি মঙ্গলবারের ঐতিহাসিক নির্বাচনের ফলাফলে আনন্দিত ও গর্বিত। মিশিগানের 13th কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে ডেমোক্রেটিক দলের প্রার্থী হ্যানসন ক্লার্ক রিপাবলিকান জন হাউলারকে পরাজিত করেন এবং যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রথম বাংলাদেশী আমেরিকান সদস্য নির্বাচিত হন। বাংলাদেশী আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটি ব্যাপাকের চেয়ারম্যান এসান তকবিম খুবই আনন্দিত। তিনি বলেন,
আমার খুবই ভালো লাগছে, কারণ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমাদের বাংলাদেশী একজন ইউএস কংগ্রেসে যাচ্ছে, এরকম এর আগে কোনোদিন এটা হয় নাই।
বাংলাদেশী আমেরিকান ফয়সাল সাইদ মিশিগানে গাড়ি নির্মাণ কোম্পানি জেনারেল মোটরসে একজন প্রকৌশলী। তিনি বলেন,
আমরা এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, এটা আমাদের নতুন দিগন্তের সূচনা করলো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকলো।
হ্যানসন ক্লার্কের বাবা মুজাফফর আলী হাশিম ছিলেন বাংলাদেশী এবং 1930-এর দশকে তিনি যুক্তরাষ্ট্রে আসেন। তার মা একজন আফ্রিকান আমেরিকান এবং তিনি একা হ্যানসনকে মানুষ করেন। মিশিগানের ডিয়ারবর্ন ও অন্যান্য এলাকায় বিপুল সংখ্যক মুসলমান জনগোষ্ঠীর বাস। হ্যানসন রোমান ক্যাথলিক ধর্ম গ্রহণ করেন। তিনি অন্যান্য ধর্ম সম্পর্কে খুবই সচেতন ও তাদের সমস্যা উপলব্ধি করেন।
Because my father was Muslim and I was raised a Muslim, I'm sensitive to those issues. My priority in that area is to educate the Department of Homeland Security, not to profile people.
আমার বাবা ছিলেন মুসলমান, আমি ছেলেবেলায় মুসলমান হিসেবে বড় হয়েছি, আমি এসব বিষয়ে খুবই স্পর্শকাতর, আমি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে আরও সচেতন করে তোলার ব্যাপারকে অগ্রাধিকার দেব। হ্যানসন তার বাবাকে স্মরণ করেন শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে।
My father was he was very influential in my life, even though he died when I was 8, he spent every day of his life with me, and I have a strong identity with him and with his culture. I mean, that's half of my genetic makeup is from Bangladesh.
Amar baba amar jibone ekta boro probhab rekhechen, jodio tini mara gechen amar boyosh jokhon 8. তিনি সব সময় আমার সঙ্গে ছিলেন এবং তার সঙ্গে ও তার সংস্কৃতির সঙ্গে আমার একটা গভীর সংযোগ রয়েছে। বংশগতভাবে আমি অর্ধেকই বাংলাদেশি। কংগ্রেসম্যান ইলেক্ট ক্লার্ক 2007 সালের শেষের দিকে বাংলাদেশে যান। বাংলাদেশ ও সিলেটের বিয়ানীবাজার শ্রীধারায় তিনি যে গিয়েছিলেন সেটা তার উপর গভীর রেখাপাত করেছে।
It was an extraordinary experience because I was the only child, never had brothers and sisters, see the huge family I had there. It was just uplifting for me.
তিনি বলেন, তার জন্য এটা একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল। তিনি বলেন, আমি একমাত্র সন্তান, আমার কোনো ভাই বোন ছিল না। বাংলাদেশে যে আমার এত বড় পরিবার রয়েছে, আমি সত্যি তাদের ভালোবাসা পেয়ে অভিভূত হই। হ্যানসন ক্লার্ক রাজনীতিক হওয়ার জন্য অনুপ্রাণিত হয়েছেন তার কথায়, তার এলাকাকে রক্ষা করায় সাহায্য করার জন্য। কংগ্রেসম্যান ইলেক্ট হ্যানসন ক্লার্ক মনে করেন, এখনও সেটাই তার লক্ষ্য।
প্রায় এক বছর আগে 2015 সালের ফেব্রুয়ারির তৃতীয় বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত হয় জঙ্গিবাদ বিরোধী সম্মেলন, কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম শিরোনামে। ওই সম্মেলনে সেদিন প্রধান বক্তা ছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্মেলনের খবর সংগ্রহ করতে বাংলা বিভাগের পক্ষ থেকে হোয়াইট হাউসে পাঠানো হয়েছিল আমাকে। হোয়াইট হাউসে সেই প্রথম যাওয়া আমার। সকাল 9টায় সম্মেলনের উদ্বোধন হয়। পৌঁছাতে সামান্য দেরি হওয়া সত্ত্বেও সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা নিরাপত্তা গেট থেকে এসকর্ট করে নিয়ে যান সম্মেলন অনুষ্ঠানের মধ্যে। মিনিয়াপোলিস মুসলিম কমিউনিটি নেতা ইমাম বার্লের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় জঙ্গিবাদ বিরোধী সম্মেলন। কয়েক ধাপের বক্তব্য পর্ব শেষে ঘোষণা দেওয়া হয় প্রেসিডেন্ট বারাক ওবামা আসছেন। একটু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় ঠিকই, তবে উল্লেখযোগ্য কিছু নয়। প্রেসিডেন্ট ওবামা তাঁর বক্তব্যে বলেন, শুধু শক্তি প্রয়োগ করে জঙ্গিবাদ সমূলে নির্মূল সম্ভব নয়, এর বিরুদ্ধে সামাজিক এবং ধর্মীয় সচেতনতা সৃষ্টি করতে হবে।
They try to portray themselves as religious leaders, holy warriors in defense of Islam. That's why ISIL presumes to declare itself.
তিনি বলছিলেন, মূলত তারা ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে, আর এজন্যই ISIL নিজেদেরকে ইসলামিক স্টেট নাম দিয়েছে। তারা প্রচার করছে যে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। একথা বলে তারা তরুণদেরকে দলে ভেড়াচ্ছে। আসলে তারা ধর্মীয় নেতা নয়, তারা সন্ত্রাসী, তারা জঙ্গি। প্রেসিডেন্ট ওবামা বললেন, ইসলামকে তারা খারাপভাবে ব্যবহার করছে। বুঝতে হবে যে আমাদের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ইসলামের বিরুদ্ধে যুদ্ধ নয়। আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করছি যারা ইসলামকে ভুলভাবে উপস্থাপন করবার চেষ্টা করছে।
What Islam stands for, and we're joined by some of those leaders today. These religious leaders and scholars preach that Islam calls for peace and for justice and tolerance.
তিনি বলছিলেন, ইসলাম কি বলে সে সম্পর্কে ইসলামী নেতৃবৃন্দ আজ কথা বললেন। তারা বললেন, ইসলাম শান্তির কথা বলে, ন্যায় বিচার ও পরমত সহিষ্ণুতার কথা বলে, সন্ত্রাস সেখানে নিষিদ্ধ। পবিত্র কোরআন বলে, নিষ্পাপ মানুষকে হত্যা মানে হচ্ছে মানবতা হত্যা। সম্মেলনে সন্ত্রাস দমনে নেয়া মিনিয়াপোলিস, লস এঞ্জেলেস, বস্টন সহ বেশ কয়েকটি শহরের পাইলট প্রোগ্রাম সম্পর্কে বক্তব্য রাখেন প্রতিনিধিরা। মিনিয়াপোলিসের মুসলিম কাউন্সিলম্যান কেইথ বললেন, মুসলমানদেরকে বুঝতে হবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব তাদের পক্ষেই। সম্মেলনের প্রথম দিনে জঙ্গিবাদ নিরসনে তরুণদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় সে বিষয়ে এক দলীয় বৈঠকে যুক্তরাষ্ট্র, নর্দার্ন আয়ারল্যান্ড, সোমালিয়া ও পাকিস্তানের চার তরুণ তুলে ধরেন তাদের বক্তব্য। সোমালি তরুণী ইলাওয়াদ এলমান এলমান পিস নামের সংগঠনের মাধ্যমে কিভাবে বিপদগামী তরুণদেরকে পুনর্বাসন করছেন সে কথা ব্যাখ্যা করেন। তিনি বলছিলেন, সোমালিয়ায় যেসব তরুণ জঙ্গি গোষ্ঠী থেকে বিতাড়িত বা স্বেচ্ছাসেবীর ন্যায় ত্যাগ করে চলে আসে বা আত্মসমর্পণ করে, তাদেরকে ধর্মের প্রকৃত অর্থ বুঝিয়ে ঠিক পথে আনার কাজ করছি আমরা, এবং তাতে খুব ভালো কাজ হচ্ছে। পাকিস্তানের জনপ্রিয় তরুণ শিল্পী হারুন রশিদ বললেন তার অভিজ্ঞতার কথা। তিনি বলছিলেন, পাকিস্তানে আমরা সন্ত্রাসের সাথে প্রতিনিয়তই যুদ্ধ করছি। জঙ্গিবাদ দমনে প্রাইভেট খাতকে এগিয়ে আসতে হবে। সম্প্রতি লাল মসজিদে প্রতিবাদ করতে এসেছে অনেকেই, জনপ্রিয় শিল্পীরাও সেখানে এসেছেন। জঙ্গিবাদের সৃষ্টি কেন হয় তার সামাজিক, রাজনৈতিক, পারিবারিক ও ধর্মীয় ব্যাখ্যা দেন বিশেষজ্ঞরা। বেকারত্ব নিরসন, সামাজিক ও রাজনৈতিক সচেতনতা, দারিদ্র দূরীকরণ, দুর্নীতি নিরসন ও সুশাসন কায়েম করা সহ নানা পরামর্শ দেওয়া হয় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে। 2015 সালের পুরোটা সময় জুড়ে সংবাদ সংগ্রহের অ্যাসাইনমেন্টের মধ্যে আমার জন্য সবচেয়ে স্মরণীয় ছিল হোয়াইট হাউসে জঙ্গিবাদ বিরোধী সম্মেলনের সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা।
শ্রোতা বন্ধুরা, নতুন বছরের অনেক শুভেচ্ছা আপনাদের জন্য। বিগত কয়েক দশক নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। সেই সব অনুষ্ঠানমালা থেকে আপনাদের ভালো লাগার মতো এবং যে অনুষ্ঠান করতে পেরে আমারও খুব ভালো লেগেছে তার সংখ্যা কিন্তু অনেক। তবে এরই মাঝ থেকে একটি অনুষ্ঠান হচ্ছে লন্ডনে গিয়েছিলাম প্রবাসী বাংলাদেশিদের নিয়ে একটি অনুষ্ঠান করার জন্য। এই রিপোর্টটি করার সময় আমার নিজের ভালো লেগেছিল, কারণ নতুন একটি দেশে স্বাভাবিক কারণেই মনের মধ্যে এক ধরনের শঙ্কা এবং উত্তেজনা কাজ করে, আর সেই সঙ্গে চ্যালেঞ্জও ছিল অনেক। আর সেই অনুষ্ঠানেরই কিছু অংশ আপনাদের শোনাচ্ছি। লন্ডন শহরের সঙ্গে বাংলাভাষীদের পরিচয় সক্ষতা অত্যন্ত নিবিড় এবং দীর্ঘদিনের। এই শহরের বিরাট একটা অংশ জুড়ে রয়েছে বাংলাদেশী অভিবাসীরা। ব্রিটিশ রাজ পরিবারের শৌর্য বীর্যের প্রতি অগাধ শ্রদ্ধাবোধ যেমন সকলের রয়েছে, তেমনিভাবেই সহ অবস্থান গণতান্ত্রিক মূল্যবোধ এবং ধর্মীয় স্বাধীনতারও। কখনো সকনো অভিবাসীরা সামাজিক ঘাত প্রতিঘাতের শিকার হলেও বাঙালিরা নিজেদের অস্তিত্বকে প্রতিষ্ঠা করেছে তাদের নিজ গুণে। তবে সেই অস্তিত্বে আঘাত যে লাগেনি তা অস্বীকার করার উপায় নেই। সম্প্রতি বিশ্ব ঘটনাবলীর আঁচ এসে পড়েছে তাদের স্বাভাবিক জীবনেও। সংশয় দেখা দিয়েছে আজকের তরুণরা কেন মৌলবাদের পথ বেছে নিচ্ছেন। নবীন বয়সীদের জঙ্গি দলে যোগদান নিয়ে কলেজ ছাত্রী রুমিলা বেগম জানালেন, ওদের বয়স অত্যন্ত কম, তাদের কোনো অভিজ্ঞতা নেই। কম বয়সীরা সামাজিক মাধ্যমগুলোর মাধ্যমেই আইসিসির পুরুষদের সঙ্গে যোগাযোগ করছে। মধ্যপ্রাচ্যের জঙ্গিবাদ আগ্রহ উদ্দীপক বলে কারো কারো কাছে মনে হতে পারে, এমন ধারণার কথা জানালেন স্কুল শিক্ষক সৈয়দ আফসার উদ্দিন।
বেশিরভাগই আপনার আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে, যারা নিজেদের বলতে পারছে না বাংলাদেশি, আবার বলতেও পারছে না যে আমি খাঁটি ব্রিটিশ ইংলিশ। অনেক মা বাবা আছে যারা খুব ফ্রেন্ডলি না বা খুব ছেলে মেয়েদের সাথে বন্ধুর মতন আচরণ করে না, ফলে তারা সবসময় চায় যে একটু পরিবারের অনুশাসন থেকে বেরিয়ে আসতে, একটু অ্যাটেনশন চায়। হয়তোবা সেই অ্যাটেনশনটা চাইবার জন্যেই হয়তোবা তারা এই সমস্ত দিকে ঝুঁকছে আর কি।
বরাবরের মতোই সমাজ সংস্কারের পথে এগিয়ে আসেন সুশীল সমাজ ও রাজনীতিবিদরাও, আর সেই আশার বাণী শোনালেন ইংল্যান্ডের লেবার পার্টির এমপি রুশনারা আলিউ।
Well, I'm very concerned about the dangers in this modern age of access to social media, the internet.
Social media, internet je bipodjonok she bishoye ami udbigno, karon e shobi nagaler moddhei. চরমপন্থীরা কম বয়সীদের তাদের আদর্শেই তৈরি করতে চাইছে। আমরা আমেরিকা, ব্রিটেন, বাংলাদেশ, পাকিস্তান যেখানেই থাকি না কেন, খেয়াল রাখতে হবে সবাইকে। উগ্রবাদীরা যেন তরুণ মনকে সন্ত্রাসবাদের মতাদর্শে বিষাক্ত করে না তোলে।
This is the big challenge of our time, making sure that these extremist groups don't try to convert the minds of young people.
বিপরীত মুখে হাওয়া সাধারণ জীবনকে ক্ষণিকের জন্য বিক্ষিপ্ত করলেও মৌলবাদকে পিছু ঠেলেই এগিয়ে চলেছেন আজকের তরুণ প্রজন্ম।
আমি আহসানুল হক 2006 সাল থেকে ভয়েস অফ আমেরিকায় কাজ করছি। কাজের সূত্রে অনেকের সাক্ষাৎকার নিয়েছি, এর মধ্যে একটির কথা আজ মনে পড়ছে। বাংলাদেশের সুপরিচিত বাউল শিল্পী শফি মণ্ডল, তার জন্ম কুষ্টিয়ায় 1956 সালে। ওয়াশিংটনের এক অনুষ্ঠানে লালনের একটি অনবদ্য গান গেয়ে তিনি আমাকে জীবন সম্পর্কে, জীবনের অর্থ সম্পর্কে নতুন করে ভাবিয়েছিলেন। সেই সাক্ষাৎকারের অংশবিশেষ শ্রোতাদের জন্য।
আপনি আমেরিকাতে এই প্রথমবার আসলেন, কেমন লাগছে?
অনেক ভালো লাগছে, অবশ্য ভালো লাগারই কথা। এটা তো আমাদের বাউলদের জন্য একেবারে একটা স্বপ্নের দেশ, তো ভ্রমণে অনেক জ্ঞান হয়, সাঁইজি বলেছেন।
আপনি এই বাউল গানের মধ্যে কিভাবে ঢুকলেন, কিভাবে কবে ঢুকলেন?
বাউল গানের মধ্যে একেবারে 80-এর দশকের শুরু থেকেই আমি মনোনিবেশ করে ফেলেছি। আমি গুরু পরম্পরায় কাজ করি এখন, আমার গুরু সুলতান শাহ।
এই যে বাউল গানে মানুষের কথা বলা হয়, মানবতার কথা বলা হয়, সেই রকম একটি গানের কয়েকটি লাইন শুনতে পারি আপনার কাছে?
মানুষ সারা খাপা দে তুই, মানুষ সারা খাপা দে তুই, মূল্য হারাবি তুই, মূল্য হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি।
আমরা বাউলের মূল সাধনা হলো আমাকে নিজেকে চেনা, নিজের সাথে প্রতারণা না করা, নিজেকে সবসময় তুচ্ছ করে প্রভুর কাছে উপস্থাপনা করা, এটি হলো বাউলদের মূল সাধনা।
আপনি বাংলাদেশে থাকেন, আপনি ঢাকা শহরে থাকেন, আপনি জানেন যে ঢাকা শহরের জীবনও ভীষণ ব্যস্ত, ভীষণ মানুষের মধ্যে অনেক উদ্বেগ, ট্রাফিক জ্যাম, এত কিছু। তো এই আজকের জটিল জীবনে বাউলের গান, বাউল গান, লালনের গান, এগুলো মানুষকে কি শান্তি দিতে পারে আপনার মনে হয়?
আমরা শুধু মানুষের কথা বলবো, আমরা শান্তি চাই, বিশ্বের শান্তি চাই। ধর্মীয় কোলাহল, জাতিগত দাঙ্গা, জাতিগত ফ্যাসাদ, মানে দলাদলি সব মিলিয়ে আমরা দেশটাতে একটু শান্তি চাই।
যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
হ্যাঁ, এই মুহূর্তে টেলিফোনে আমরা যোগাযোগ করেছি আর একটি সুপরিচিত কণ্ঠ আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে নেই, এজাজ বিন হোসেন। সম্পাদকীয় শোনেন, খবর শোনেন তার কণ্ঠে। এজাজ, আপনি লাইনে আছেন?
হ্যাঁ, আমি লাইনে আছি।
তো শ্রোতা বন্ধুদের জন্য কিছু শুভেচ্ছা। আজকে 2016 সাল, ইংরেজি নববর্ষ শুরু হলো, কি বলবেন?
হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা জানালাম। সবাইকে, আমি স্টুডিওতে নেই, আমি মিস করছি, অনুষ্ঠানটা খুব ভালো যাচ্ছে। তবে একটু বলে দিই যে আমি প্রায় 1998 সাল থেকে আমি এই বিভাগের সাথে সম্পৃক্ত। আমি ধন্য মনে করি যে এখানে অনেক বড় বড় ব্রডকাস্টারদের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, যেমন রোকেয়া পা আছেন তো বটেই, মাসুমা পা আছেন, রমেন পাইন, অসীম চক্রবর্তী, হাশিম, এই সমস্ত ওনাদের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। সেই জন্য আমি খুব নিজেকে ভাগ্যবান মনে করি এবং আমি আশা করব আগামীতে আপনাদের জন্য যদি কিছু ভালো কিছু উপহার দিতে পারি।
হ্যাঁ, শ্রোতারাও মনে রাখবেন শ্রোতাদের অত্যন্ত প্রিয় কণ্ঠস্বর এজাজ বিন হোসেন। তো আপনার এই শুভেচ্ছা জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ এজাজ।
আপনাদেরকেও ধন্যবাদ।
বেশ, আমরা এবার অন্যদিকে দৃষ্টি ফিরাই। এখন নতুন এসেছেন প্রবীণ নবীন যারা আছেন, তাদের মধ্যে একেবারেই হালে এসেছেন তাওহিদুল ইসলাম, আর বেশ কিছুদিন আগে এসেছেন আনিস আহমেদ, আর সঙ্গে রয়েছেন অহরহ, যার কণ্ঠস্বর শোনেন আপনারা আমাদের অনুষ্ঠান পরিবেশনায়, সাবরিনা চৌধুরী। আসুন, তারা কি বলছেন শোনা যাক।
গত কয়েক মাস হলো আমি ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগে কাজ করছি। কিছুদিন আগে আমি যুক্তরাষ্ট্রে সফরে আসা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের সাক্ষাৎকার নিয়েছি। সাক্ষাৎকারটি আমার বেশ ভালো লেগেছে, আমি এর কিছু অংশ শ্রোতাদের শোনাতে চাই।
আমি তো জানতাম যখন আমি মেন্টালি ফিজিক্যালি আমার একটা শক্তি হবে যে সব কিছু ছেড়ে দিয়ে আমি দেশে যেতে পারবো, যাদের জন্য আমার জীবনে এক ফোঁটা সাকসেস আমি পেয়েছি তাদের জন্য আমি ফিরে গেছি। তারা হলো বাংলাদেশের গ্রাম, বাংলার মানুষ।
বাংলাদেশের গ্রামের সাধারণ পোশাককে আপনি আপনার সৃজনশীলতা দিয়ে আধুনিক পশ্চিমা সংস্কৃতির সঙ্গে মিশিয়ে বিশ্ব দরবারে তুলে ধরেছেন। লক্ষ্য ছিল তাঁত শিল্পের সঙ্গে বাংলাদেশে যারা জড়িয়ে রয়েছে তাদের অর্থনৈতিক উন্নয়ন, সেটি আসলে কতটা সফল হলো?
যে কোনো একটা শিল্প উঠাতে গেলে সেই দেশের মানুষদের অনেক, আমি তো চাবো যে বাংলাদেশি মানুষরা 10টা কাপড় কিনলে অ্যাটলিস্ট 2টা দেশীয় কিনবে, এটা কিন্তু সব দেশে আছে। আমরা যদি 13th century ওটা করতে পারি যে পুরো ওয়ার্ল্ডকে সারপ্রাইজ করে এরকম একটা কাপড় করতে পারি যেটা এত ফাইন একটা ম্যাচ বক্সে ঢুকে যায়, আজকে তারা কিন্তু বিলো পভার্টিতে আসার কথা না, তারা উপরে। আমি আমার কোনো কাজ আমি বাংলাদেশের তাঁত ছাড়া বা হ্যান্ডিক্রাফ্ট ছাড়া করি না, কিন্তু ডাইভার্সিফাইড করি।
বাংলাদেশের বিভিন্ন দৈনিকে দেখতে পাই তাঁত শিল্পের সঙ্গে যারা জড়িয়ে রয়েছে তাদের অর্থনৈতিক অবস্থা এখনো বেশ খারাপ, এর কারণ কি? আপনি কি মনে করেন যে যারা রয়েছেন বাংলাদেশে তারা তাঁত বস্ত্রগুলো কেনার ব্যাপারে ততটা বেশি আগ্রহী নয়, অথবা আপনার মতো আরো অনেকে উদ্যোগ গ্রহণ করছেন না বলেই এমনটা হচ্ছে?
এটা আপনি যেটা বলেছেন একদম সত্য। আমি অনেক সময় ভাবি, আপনি যদি বলেন আমার কথাবার্তা, আমি ফিরে এসেছি এদের জন্য। আজকে 20 বছরেও আমি চঙ্গের প্রথম স্টেপে এসে দাঁড়িয়ে আছি। যে দেশের কোনো শিল্পকে উঠাতে গেলে আপনি তো ন্যাশনালি একটা সাপোর্টের দরকার। আমি বলছি প্রথম দু বছরের পরে এখন কিন্তু খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, কিন্তু এটা আপনি ন্যাশনালি যে দেশে 170 মিলিয়ন মানুষ আছে সেই দেশে এই অবস্থা হওয়ার কথা না। কিন্তু আমেরিকায় এই কয়েকদিন আসলাম, সব বড় বড় কথা বলে, বাট ডু দে রিয়েলি সাপোর্ট দেম? নো ওয়ে, নো ওয়ে। আমি দেখি একটা অনুষ্ঠানে গিয়ে আমি চোখ দিয়ে দেখি কতগুলি মানুষ আমাদের দেশের দেশিরা কাপড় পরেছে, শাড়ি পরলেও কিন্তু 10 জনের মধ্যে 9 জনই পরবে বাইরে।
ভবিষ্যৎ কি পরিকল্পনা করছেন আর কি কি করতে চান দেশের মানুষের জন্য, তাঁত শিল্পের সঙ্গে জড়িত গরিব মানুষদের জন্য?
আমাদের নাই এমন কিছু নাই, কিন্তু আমাদের হাতে যারা টাকা আছে বা সরি আপনাকে বলতে যারা বিদেশে আছে তারা গিয়ে, হ্যাঁ উইথ অল দ্য রেসপেক্ট, তাদেরও কিন্তু একটা দায়িত্ব।
ভয়েস অফ আমেরিকার দর্শকদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি জানি বাংলাদেশে গ্রামেও কিন্তু ভয়েস অফ আমেরিকা রেডিওটা শুনে, তো আপনারা অনেক পপুলার। আপনারা যদি দেশের শিল্পগুলি কত সমৃদ্ধ এটা আরো প্রচার করেন, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় গিফট আপনারা দিবেন।
যেমনটি হয়তো এর মধ্যেই শুনেছেন, ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগ আজ 58তম বছরে পা দিল। পেছনে ফেলে আসা 57 বছরে বাংলা বিভাগ প্রস্তুত করেছে অসংখ্য সব অনুষ্ঠান যা তথ্য ও বিনোদন প্রদানে শ্রোতাদের মন কেড়েছে। এই বিভাগের সঙ্গে আমার সম্পৃক্ততা চাকরি সূত্রে 1.5 দশক ধরে এবং বেশ কিছু অনুষ্ঠান করার সৌভাগ্য হয়েছে। এমনি একটি অনুষ্ঠান হচ্ছে 2009 সালে সম্প্রচারিত আমেরিকান ও ব্রিটিশ কবি ও তাঁদের কবিতা নিয়ে একটি ধারাবাহিক আয়োজন। এই অনুষ্ঠানটি আমার কিন্তু অত্যন্ত প্রিয় এবং শ্রোতাদের কাছেও জনপ্রিয়তা পেয়েছিল প্রচুর। এর গবেষণা, তথ্য উপাত্ত সংগ্রহ, গ্রন্থনা ও পরিবেশনায় আনন্দ পেয়েছি প্রচুর। সেই ধারাবাহিক অনুষ্ঠানের একটি পর্ব আমেরিকান কবি অগডেন ন্যাশ সম্পর্কে, এতে কবিতা পাঠ করেছেন আমাদেরই প্রাক্তন সহকর্মী অসীম চক্রবর্তী। 20 শতকের মাঝামাঝির দশকগুলোতে অগডেন ন্যাশ ছিলেন আমেরিকায় ব্যাপকভাবে পঠিত এবং প্রশংসিত কবি। তাঁর জন্ম জর্জিয়া অঙ্গরাজ্যে 1902 সালের 19 অগস্ট। তাঁর কবিতায় ধ্রুপদী অর্থে উপমা উৎপ্রেক্ষার আতিশয্য নেই। এক ধরনের পরিমিতি কাজ করেছে উপমা উৎপ্রেক্ষা ব্যবহারের ক্ষেত্রে, কিন্তু অন্য আরেকটি মাত্রা সরস করেছে তাঁর সাহিত্যকে, নিয়ে এসছে জীবনের অনেক কাছাকাছি এবং প্রায় ঔপন্যাসিকের মতো তিনি জীবনের দিকগুলো উপস্থাপিত করেছেন, কখনো কৌতুকে কখনো কৌতূহলে। ইংরেজি সাহিত্যের সাধারণ অর্থেই উইট অ্যান্ড হিউমারের ব্যবহার লক্ষ্য করার মতো, কিন্তু অগডেন ন্যাশ এই বুদ্ধিদীপ্ত কৌতুককে করেছেন অন্তরের অনুভূতির ব্যাপার। এসছে সেখানে খানিকটা কটাক্ষ, ব্যঙ্গরস তো বটেই, নারী পুরুষের সম্পর্ক নিয়ে হাস্যপরিহাসপূর্ণ কবিতা আই ডু, আই উইল, আই হ্যাভ। অগডেন ন্যাশের নিজের কণ্ঠে শুনুন এই কবিতা, অনুবাদ উচ্চারণে অসীম চক্রবর্তী।
I am about to volunteer a definition of marriage. Just as I know that there are two Hagens, Walter and Hogan.
আমি এখন স্বেচ্ছায় বিয়ের একটা সংজ্ঞা দিতে যাচ্ছি। যেমন আমি জানি হেগেন্স, ওয়াল্টার এবং কোপেন দম্পতিকে, তেমনি জানি বিয়ে হচ্ছে বৈধ ও ধর্মীয় জোটবন্ধন, যেখানে পুরুষ জানালা বন্ধ করে পারে না ঘুমোতে, আর নারী পারে না ঘুমোতে জানালা খুলে। এছাড়া আমি যেমন সুর ও সঙ্গীতের মধ্যে, চাঁদ ও জ্যোৎস্নার মধ্যে নিশ্চিত ভেদ রেখা টানতে পারি নে, তেমনি আমি নিশ্চিত যে বিয়ে হচ্ছে এমন দুজনের বন্ধন যাদের একজন মনে রাখতে পারে না জন্মদিনের কথা, আর অন্যজন মনে রাখে আজন্ম। একজন যখন বলে বৃষ্টির ছাঁট পড়ছে, জানলার শার্সি নামিয়ে নিয়ে এসো না পাশে রাখা চিরণিটা, অপরজন তখন বলে সব ঠিকই তো আছে, বৃষ্টি তো পড়ছে সোজাসুজি। সেজন্যই বিয়ে বিচ্ছেদের চেয়ে বিয়ে রাখাটাই মজার, কারণ আমার মনে হয় সামান্য অসামঞ্জস্য জীবনে আনে মশলার স্বাদ, বিশেষত স্বামীর যদি থাকে আয় আর স্ত্রী যদি হয় আদুরে।
কবিতাটি শুনে মনে হল অগডেন ন্যাশ যেন হাসি মুখে বলতে পারেন কঠিন কথাও। সে কথায় রোম্যান্সও আছে, আছে প্রগাঢ় অনুভূতির প্রকাশ, কিন্তু অনেকটা ইংরেজ কবি জন ডানের মতো সেখানে রয়েছে মেটাফিজিক্যাল উইটও, যেন যুক্তি ও পাল্টা যুক্তি আমাদের নিয়ে আসে অনিবার্য এক অনুসিদ্ধান্তে, কিন্তু তাতে কবিতার রস কিংবা কৌতুক রসও ম্লান হয় না একটু।
আমি সাবরিনা চৌধুরী, প্রায় 4 বছর হতে চলল ভয়েস অফ আমেরিকার সাথে কাজ করছি। এর মধ্যে বেশ কিছু সাক্ষাৎকার এবং প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে আমার, তবে
একটি সাক্ষাৎকারের কথা এ মুহূর্তে বেশি মনে পড়ছে। তা হল ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের এ যাবৎকালের সবচেয়ে কনিষ্ঠ একজনের সাক্ষাৎকার। আড়াই বছরের এক শিশু, নাম সুবর্ণ। অবিশ্বাস্য হলেও এই মেধাবী শিশুটি মাত্র দুবছর বয়স থেকেই রসায়নের পিরিয়ডিক টেবল অর্থাৎ পর্যায় সারণি মুখস্থ করে ফেলেছিল।
হোয়াট ইজ দিস?
হাইড্রোজেন।
অল রাইট, দেন হোয়াট ইজ দিস ওয়ান?
হিলিয়াম।
হিলিয়াম, গ্রেট। দিস ওয়ান?
কপার।
গ্রেট, গিভ মি ফাইভ।
হ্যাঁ, এভাবেই ভয়েস অফ আমেরিকার স্টুডিওতে তাকে রসায়নের মৌলিক পদার্থের সংকেতগুলো জিজ্ঞাসা করা হলে তার সবগুলোর নামই সে বলে দিতে পারছিল। সুবর্ণ আমাদের স্টুডিওতে এসেছিল নিউ ইয়র্ক থেকে তার বাবার সাথে, আর এই বয়সী অন্যান্য বাচ্চাদের মতো সেও খুব আদুরে হাসি খুশি, আধো আধো বোল তার মুখে। আমার সাথে ওকে একটু সহজ করে নেবার জন্য প্রথমেই ওর সাথে একটু খেলতে হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই হয়ে গেল বন্ধুত্ব। ওকে নিয়ে গেলাম রেকর্ডিং স্টুডিওতে, তবে ও কি আর বসে থাকার পাত্র, এদিক ওদিক ছুটছে তো ছুটছেই। তাই ওর বাবার কাছেই জানতে চাইলাম এত ছোট্ট শিশুর পক্ষে কিভাবে তা সম্ভব হলো।
এটা হচ্ছে kind of amazing. আমি তাকে জিজ্ঞেস করলাম একদিন 1 + 1, সে obviously বললো that was simple, 2, 1 - 1, 0, 1 × 1, he said 1, and 1 / 1, he said 1. That wasn't that impressive. What impressed me, I tried to made it abstract. So I asked him n + n, he said 2n, and then I said n - n, and he said 0. So that really made me so ambitious and I was very impressed.
নিউ ইয়র্কে মেডকর ইভার্স কলেজের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক জেরল পোস্টম্যান এই ছোট্ট শিশুটি রসায়নের পর্যায় সারণীর উপর দখলত্ব দেখে মুগ্ধ হয়েছিলেন। সুবর্ণর নামে একটি ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে এবং তার বাবার কাছ থেকে জানা গেল বিজ্ঞানের প্রতি তার আগ্রহ প্রতিদিনই বাড়ছে। এখন তার বয়স 3.5 বছর। এ বয়সে সে তার বাবার সাথে বিজ্ঞানের বিভিন্ন প্রজেক্ট করছে, তার মধ্যে একটি হচ্ছে লেবু দিয়ে ব্যাটারি বানানো। তাছাড়াও উচ্চ মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যে SAT SAT পরীক্ষা দিতে হয়, সে পরীক্ষার প্রস্তুতি সুবর্ণ সামনের বছর থেকেই শুরু করবে। আগামী বছরগুলোতে হয়তোবা এই ক্ষুদে প্রতিভাধর শিশুটি আরো কিছু বিষয়ের আলোকে আলোকিত করবে আগামী দিনগুলো।
এই ধরনের আয়োজনে আমাদের শ্রোতাদেরকে কি ভুলতে পারি আমরা? শ্রোতারা রয়েছেন এবং তারা থাকবেন আমাদের সঙ্গে। ভারত থেকে আছেন রতন কুমার পাল, বাংলাদেশে রয়েছেন নাসরিন হুদা বিথি, নূরে আলম সিদ্দিকী নূর। আপনারা লাইনে আছেন? আচ্ছা, নূরে আলম সিদ্দিকী নূর, আপনার এই ক্লাব কবে গঠন করলেন, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান শুনতে, আপনার কাছ থেকে আমরা জানতে চাই।
ধন্যবাদ ভারত আমেরিকা বাংলা বিভাগকে। আমি নূরে আলম সিদ্দিকী নূর, আমি এই ক্লাব তৈরি করেছিলাম 2006 সালে। তো এই ক্লাব অন্য নামে ছিল, তো সবাই মিলে আমরা সর্বশেষ ডিসিশন নিয়ে গত বছরে আমরা নামটা চেঞ্জ করে আলোর ঠিকানা আন্তর্জাতিক শ্রোতা ক্লাব নামে একটা ক্লাব তৈরি করেছি। এই ক্লাবের এখন কার্যক্রম আমরা নিয়মিত পরিচালনা করতেছি, আর আমরা শ্রোতারা আমরা এখনো নিয়মিত প্রোগ্রাম শুনে থাকি।
আচ্ছা, তো 10 বছর হয়ে গেছে আপনাদের ক্লাবে। তাহলে দেখি নাসরিন হুদা বিথির কাছে যাই। নাসরিন হুদা বিথি, কবে থেকে আমাদের অনুষ্ঠান শুনতে শুরু করেন, সেই কলেজে ছিলেন তখন আপনি মনে পড়ছে?
জি, প্রথমে আমি নববর্ষের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে আমাদের ক্লাবের পক্ষ থেকে। আমি যখন এটা হবে 1993 সালে, তখন আমি জাস্ট কলেজে পড়ি, তখন আমি তখনকার যে কোঅর্ডিনেটর শফিকুর রহমান তার হাত ধরেই আমি এই ক্লাবটা গঠন করি। তখন নাম ছিল হোম ইকোনমিক স্পিয়ার প্যান ক্লাব।
আচ্ছা, আর এখন আপনার ক্লাবের নাম কি?
এখন আমার ক্লাবের নাম হলো গ্লোবাল স্পিয়ার প্যান ক্লাব।
আচ্ছা, তো এখন আপনারা তো ক্লাবের অনেক কাজ করছেন, আমরা আমাদের শ্রোতাদের শোনাই সময় যখন পাই। তো রতন কুমার পাল রয়েছেন ভারতে, আপনি রতন কুমার পাল পশ্চিম দিনাজপুর থেকে বলছেন, কেমন লাগে আমাদের অনুষ্ঠান, কবে থেকে শুনছেন?
হ্যাঁ দিদি, প্রথমেই ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সকল কর্মকর্তা এবং সারা বিশ্বের অগণিত শ্রোতা বন্ধুকে জানাই ইংরেজি নববর্ষ 2016 প্রীতি এবং শুভেচ্ছা। আমি আপনাদের অনুষ্ঠান শোনা শুরু করেছি সেই 1990 সাল থেকে, যখন আমি ছিলাম ক্লাস 9-এর ছাত্র, অর্থাৎ নবম শ্রেণীর ছাত্র। বর্তমানে আমি শিক্ষকতার পেশায় নিযুক্ত রয়েছি। প্রথম মানে সেই যখন শোনা শুরু করেছিলাম সেই 1990 সাল থেকেই আপনাদের বাংলা বিভাগের আমি একজন একনিষ্ঠ শ্রোতা, বর্তমানেও শুনি। কিন্তু বর্তমানে মিডিয়াম ওয়েবে সেই অনুষ্ঠান প্রচারিত হওয়ার জন্য প্রতিদিন খারাপ শ্রবণ মানের জন্য অনুষ্ঠানটা শোনা হয় না। তাই এবছরে আপনাদের কাছে প্রত্যাশা রয়েছে, আপনারা যদি আবার শর্ট ওয়েভে ফিরে আসেন তাহলে আপনাদের অনুষ্ঠানগুলো আমরা শুনতে পারি এবং আমাদের জ্ঞান ভান্ডারকে আরো একটু সংযোজিত করতে পারি।
আপনার এই মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। রতন কুমার পাল, নাসরিন হুদা বিধি, নূরে আলম সিদ্দিকী নূর, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের অসংখ্য শ্রোতা যারা রয়েছেন, গুণমুগ্ধ শ্রোতা বলবো আমি, নিয়মিত ফোন করেন, ইমেল পাঠান, ফেসবুকে টুইটারে যোগাযোগ করেন, সবার জন্য রইল 2016 সালের শুভেচ্ছা। এই বছরটি আপনাদের আমাদের সবার জন্য শুভ হোক, এই কামনাই করছি।